ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন স্টুডিও থেকে সব শ্রোতাকে স্বাগত জানাচ্ছি, আমি আহসানুল হক। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বাংলাদেশে এবং ভারতে এখন রাত। আজকের অনুষ্ঠানে বিশেষ বিশেষ খবরের মধ্যে থাকছে ঢাকা থেকে আমির খসরুর রিপোর্ট।
মালয়েশিয়া সংলগ্ন থাইল্যান্ডে যে গণকবর পাওয়া গেছে সে সম্পর্কে খোঁজখবর নেয়ার জন্য বাংলাদেশ দূতাবাস থাই কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছে। যে একজন বেঁচে গেছেন তার সম্পর্কেও খোঁজখবর নেওয়া হচ্ছে।
কলকাতা থেকে গৌতম গুপ্ত।
আগামী 5ই মে মঙ্গলবারই সংসদের রাজ্যসভায় পেশ করবার কথা ছিল ভারত ও বাংলাদেশের মধ্যে ছিটমহল বিনিময়ের জন্য সংবিধান সংশোধন বিলটি।
ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী।
এখানে সরকারি অবিচার অত্যাচারের কারণে, নানা ধরনের অবিচারের কারণে আমি বলবো যে এক ধরনের ভয়ের সংস্কৃতি এই বাংলাদেশের সাংবাদিকতাকে পেয়ে বসেছে।
তবে সবকিছুর আগে বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি সুগুপ্ত নসরিন কুইন। শনিবার রাত 10টার কারফিউ ভঙ্গ করার জন্য বাল্টিমোরে পুলিশ অন্তত 12 জনকে গ্রেপ্তার করে। তার আগে হাজার হাজার মানুষ শান্তিপূর্ণভাবে সিটি হলের সামনে সমাবেশ করে। শনিবার মূলত পরিবেশটা ছিল উৎসব উদযাপনের মতো। প্রতিবাদকারীরা ধ্বনি তোলে, বিচার না হলে শান্তি নেই। এর আগে শুক্রবার ঘোষণা করা হয় যে ফ্রেডি গ্রের মৃত্যুর জন্য 6 জন পুলিশ অফিসারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। 25 বছর বয়স্ক আফ্রিকান আমেরিকান গ্রে 12 এপ্রিল পুলিশের হেফাজতে থাকাকালীন আহত হন এবং পরে মারা যান। তার মৃত্যুর পর কয়েকদিন প্রতিবাদ বিক্ষোভ হয় এবং তার শেষকৃত্য অনুষ্ঠানের পর সোমবার পরিস্থিতি সহিংস হয়ে দাঁড়ায়। ওই দিন ও রাতে সংঘর্ষে 200-এরও বেশি মানুষকে গ্রেপ্তার করা হয় এবং অন্তত 20 জন পুলিশ অফিসার আহত হয়। নেপালে 7.8 মাত্রার ভয়াবহ ভূমিকম্পের 8 দিন পর 4 ব্যক্তিকে তাদের বাড়ির ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করা হয়। এদের মধ্যে একজনের বয়স 101 বছর। রোববার পুলিশ সূত্রে বলা হয় রাজধানী কাঠমান্ডুর 80 কিলোমিটার উত্তর পশ্চিমে ওই ব্যক্তিকে পাওয়া যায়। নেপালি কর্মকর্তারা বলেন সেনাবাহিনী ও পুলিশ 2 পুরুষ ও 1 নারীকে কাঠমান্ডুর উত্তর পূর্বাঞ্চলের সিন্ধু পালচক জেলাতে উদ্ধার করে, কিন্তু কর্মকর্তারা বলেন আরও মানুষকে জীবিত পাওয়ার আশা ক্ষীণ হয়ে যাচ্ছে। নেপালের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে মৃতের সংখ্যা 7,000 ছাড়িয়ে গেছে, তবে এই সংখ্যা আরও বাড়তে পারে। 1,000 ইউরোপিয়ান সহ হাজার হাজার মানুষ এখনও নিখোঁজ। যারা প্রাণে বেঁচেছেন তারা সরকার ও ত্রাণ সংস্থাগুলোর প্রতি আহ্বান জানাচ্ছেন আরও দ্রুত খাদ্য, পানি এবং অন্যান্য সাহায্য লোকজনের কাছে পৌঁছে দেওয়ার জন্য। বাড়িঘর ধ্বংস হয়ে যাওয়ার পর বহু মানুষ উন্মুক্ত আকাশের নিচে দিন কাটাচ্ছে। মালয়েশিয়া সংলগ্ন থাইল্যান্ডে যে গণকবর পাওয়া গেছে সে সম্বন্ধে খবরাখবর নিতে বাংলাদেশ দূতাবাস থাই কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে, জানিয়েছে ঢাকার বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়। এবং এরই ওপর ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন আমির খসরু।
মালয়েশিয়া সংলগ্ন থাইল্যান্ডের সীমান্তবর্তী এলাকায় বাংলাদেশি এবং বর্মী রোহিঙ্গা শরণার্থীদের যে গণকবরের সন্ধান পাওয়া গেছে সে ব্যাপারে আরও খবরাখবর জানার জন্য ব্যাংককস্থ বাংলাদেশ দূতাবাস থাইল্যান্ডের কর্তৃপক্ষের সাথে ইতিমধ্যে যোগাযোগ করেছে বলে ঢাকায় পররাষ্ট্র দপ্তর বলেছে। যে একজন বাংলাদেশি বেঁচে গেছেন বলে খবর এসেছে তার সম্পর্কেও খোঁজখবর নেওয়া হচ্ছে। পররাষ্ট্র দপ্তর বলছে থাই কর্তৃপক্ষ জানিয়েছে যে জীবিত বাংলাদেশিকে উদ্ধার এলাকার স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তার অবস্থা স্থিতিশীল। এদিকে থাইল্যান্ডের সংবাদ মাধ্যম রোববার খবর দিয়েছে উদ্ধারকারীরা এবং বিশেষজ্ঞগণ ধারণা করছেন যে কবর থেকে 26টি মরদেহ উদ্ধার করা হয়েছে। সেই স্থানের ক্যাম্পে 800 মতো ব্যক্তিকে আটক রাখা হয়েছিল। সংবাদ মাধ্যম ধারণা করছে এ ধরনের আরো গণকবর এবং অভিবাসীদের আটক রাখার আরো স্থানের সন্ধান পাওয়া যেতে পারে। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
বিষয়টি নিয়ে আমরা টেলিফোনে কথা বলি ব্যাংককে নিযুক্ত থাইল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত অ্যাম্বাসেডর সাইদা তসলিম মোনার সঙ্গে। ওয়াশিংটন স্টুডিও থেকে তার সঙ্গে কথা বলেন সরকার কবির উদ্দিন। শোনার আমন্ত্রণ রইল। ভারত এবং বাংলাদেশের মধ্যে ছিটমহল বিনিময় আবার অনিশ্চিত হয়ে পড়েছে, বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে গৌতম গুপ্ত।
আগামী 5ই মে মঙ্গলবারই সংসদের রাজ্যসভায় পেশ করবার কথা ছিল ভারত ও বাংলাদেশের মধ্যে ছিটমহল বিনিময়ের জন্য সংবিধান সংশোধন বিলটি, কিন্তু বিলটি ওই দিনের কর্মসূচি থেকে শেষ মুহূর্তে প্রত্যাহার করে নিল সরকার। কেননা ওই বিলে অসম রাজ্যের ছিটমহলগুলিকে বিনিময়ের আওতা থেকে অন্তত আপাতত বাদ দিতে চেয়েছিল বিজেপি। সংবিধান সংশোধনের জন্য রাজ্যসভার 2/3 সদস্যদের প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে কংগ্রেসের পূর্ণ সমর্থন দরকার। বিলে যে অসমকে বাদ রাখা হচ্ছে তাতেই আপত্তি কংগ্রেসের। কেননা আগামী বছর অসম বিধানসভা নির্বাচনে দলের স্বার্থ রক্ষার চেষ্টাতেই আপাতত অসমকে বাদ রাখছিল বিজেপি। কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী বলেছেন, বিজেপির নির্বাচনী সুবিধে করে দিতে অসমকে বাদ দেওয়া চলবে না। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
লেখক ব্লগার অভিজিৎ রায়কে আল কায়দার ভারতীয় উপমহাদেশ শাখা হত্যা করে বলে জঙ্গি সংগঠনটি দাবি করেছে, জানাচ্ছেন ঢাকা থেকে আমির খসরু তার আরেকটি রিপোর্টে।
ব্লগার এবং লেখক অভিজিৎ রায়কে আল কায়দার ভারতীয় উপমহাদেশ শাখা হত্যা করেছে বলে দাবি করেছেন। ওই সংগঠনের শীর্ষ নেতা দাবি করেছেন তাদের সংগঠনের সাথে যুক্তরাই এ ঘটনা ঘটিয়েছে। বার্তা সংস্থা AFP আল কায়দা সহ অন্যান্য জঙ্গি সংগঠনের উপরে নজর রাখে যুক্তরাষ্ট্র ভিত্তিক এমন ওয়েবসাইট সাইট ইন্টেলিজেন্স গ্রুপের বরাত দিয়ে বলেছে, শনিবার এমন একটি ভিডিও বার্তা পোস্ট করা হয়েছে। তবে ঢাকায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী সমূহের পক্ষ থেকে ওই খবরের সত্যাসত্য সম্পর্কে কোনো মন্তব্য করতে অপারগতা প্রকাশ করা হয়। গত 26 ফেব্রুয়ারি ঢাকায় বইমেলা চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের TSC-র কাছেই অভিজিৎ রায়কে হত্যা করা হয়। জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম ওই সময় ওই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছিল। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
এই অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
সারা বিশ্বে ম্যালেরিয়া রোগের প্রকোপ কমছে, এক্ষেত্রে ভারত ভালো কাজ করছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কলকাতা থেকে পরমাশিস খোসরার প্রতিবেদন।
2012 সালের নভেম্বর থেকে এখনো পর্যন্ত ম্যালেরিয়ার একটি কেসও পাওয়া যায়নি বলে জানিয়েছে শ্রীলঙ্কা। 2013 সালে ভুটানে মাত্র 15 জন ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছে। ভারত ও মায়ানমারও এই রোগ দমনে ভালো কাজ করছে। সেই সঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে সামগ্রিকভাবে সারা পৃথিবীতে ম্যালেরিয়ার দাপট কমছে। সব বয়সী মানুষের মধ্যে ম্যালেরিয়ার মৃত্যুর ঘটনা আগের তুলনায় প্রায় অর্ধেক কমেছে। সারা পৃথিবীতে 2000 থেকে 2013 সালের মধ্যে ম্যালেরিয়ার আক্রান্তের সংখ্যা কমেছে 67 কোটি। পরমাশিস খোসরায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
আজ বাংলাদেশে শুভ বুদ্ধ পূর্ণিমা পালিত হলো যথাযোগ্য মর্যাদার সঙ্গে, জানাচ্ছেন মতিউর রহমান চৌধুরী তার রিপোর্টে।
যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য, ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মাধ্যমে রোববার পালিত হয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা। দিনটি সরকারি ছুটি হিসেবে পালিত হয়েছে। বৌদ্ধ ধর্মমতে 2556 বছর আগের এই দিনে বুদ্ধ ধর্মের প্রবর্তক মহামতি গৌতম বুদ্ধ আবির্ভূত হয়েছিলেন। তার জন্ম, বুদ্ধিলাভ ও মহাপ্রয়াণ বৈশাখী পূর্ণিমার দিনে হাজির হয়েছিল বলে এর অপর নাম দেওয়া হয় বুদ্ধ পূর্ণিমা। সকালে দেশের বিহারগুলিতে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে ও ধর্মীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এই উপলক্ষে আয়োজন করা হয় নানা কর্মসূচি, এর মধ্যে বুদ্ধ পূজা, মহাসংঘদান, মহাঅষ্ট পরিষ্কার দান, পিণ্ডদান, ভিক্ষু সংঘের পাচরাস, প্রার্থনা ও আলোচনা সভা সহ বিভিন্ন ধর্মীয় কার্যাদি পালিত হয়। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
আজ রোববার বিশ্ব সংবাদ মাধ্যমের স্বাধীনতা দিবস। 1993 সালে জাতিসংঘ বার্ষিক উদযাপনের এই দিনটি নির্ধারিত করে। এর লক্ষ্য হচ্ছে সংবাদ মাধ্যমের স্বাধীনতার মৌলিক নীতিমালার প্রতি সমর্থন দেয়া এবং তা উদযাপন করা। প্রেসিডেন্ট বারাক ওবামা সংবাদ মাধ্যমের স্বাধীনতাকে গণতন্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আখ্যায়িত করেন। জাতিসংঘ বলেছে, বিশ্ব সংবাদ মাধ্যমের স্বাধীনতা দিবস উপলক্ষে সকল নাগরিককে সংবাদ মাধ্যমের স্বাধীনতা লঙ্ঘনের বিষয়ে জানানো যায়। এটা স্মরণ করিয়ে দেয়া যে বিশ্বের বহু দেশে পত্রপত্রিকা সেন্সার করা হয়, জরিমানা করা হয়, বন্ধ করে দেয়া হয়, সাংবাদিক, সম্পাদক ও প্রকাশকদের হয়রানি করা হয়, তাদের ওপর আক্রমণ চালানো হয়, তাদের আটক করা হয়, এমনকি তাদের হত্যা করা হয়। বিশ্ব সংবাদ মাধ্যমের স্বাধীনতা দিবসের আগে শুক্রবার মিস্টার ওবামা তিনজন অভিবাসী সাংবাদিকের সঙ্গে হোয়াইট হাউসে সাক্ষাৎ করেন। তিনি বলেন, তাদের নিজ দেশে তাদের প্রতি কঠোর আচরণ করা হয় এবং তারা এখন যুক্তরাষ্ট্রের সাংবাদিকতা করছেন। তারা আমেরিকায় রাজনৈতিক আশ্রয় পেয়েছেন। বিশ্ব সংবাদের পর ঢাকা সংবাদদাতার রিপোর্ট রয়েছে এ সম্পর্কে। বিশ্ব সংবাদ আপাতত শেষ হল।
শ্রোতারা ভয়েস অব আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে প্রচারিত অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 190 মিটার ব্যান্ডে। একটু আগেই যেমনটা শুনলেন, আজ তেসরা মে সারা বিশ্বে পালিত হচ্ছে সংবাদ মাধ্যমের স্বাধীনতা দিবস। বাংলাদেশের প্রেক্ষাপটে এই দিবসটি পালন নিয়ে রিপোর্ট পাঠিয়েছেন ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী।
বাংলাদেশে সাম্প্রতিক সময়ে রাষ্ট্রযন্ত্র ক্ষমতাসীন দলের দ্বারা সাংবাদিক নির্যাতনের ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে বলে এক প্রতিবেদনে উল্লেখ করেছে লন্ডন ভিত্তিক বাক স্বাধীনতা ও তথ্য অধিকার নিয়ে কাজ করা বেসরকারি সংগঠন আর্টিকেল 19। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে ফ্রিডম অব এক্সপ্রেশন ইন বাংলাদেশ শীর্ষক প্রতিবেদনে উল্লেখ করেছে রাষ্ট্রযন্ত্রের মাধ্যমে সাংবাদিক নির্যাতনের ঘটনা বেড়েছে। এছাড়া বিচারহীনতার কারণে রাষ্ট্রযন্ত্র এমনকি রাজনৈতিক দলের নেতাকর্মীরাও সংবাদকর্মীদের উপর সহিংসতা ও আক্রমণের ঘটনা সংঘটিত করে। এ সম্পর্কে নিউ এজ পত্রিকার সম্পাদক নুরুল কবির বলেন,
বাংলাদেশে সাংবাদিকতা এই মুহূর্তে নানা ধরনের সরকারি ভয় ভীতি, সরকারি লোকজনদের দ্বারা সৃষ্ট সন্ত্রাস এবং সরকারের পক্ষে যারা পৃষ্ঠপোষকতাকারী বুদ্ধিজীবী তাদের দেওয়া নানা রকমের ব্র্যান্ডিং এর মধ্যে একটা ভীতিকর অবস্থা রয়েছে। কারণ আমরা লক্ষ্য করি যে এখানে সরকারি অবিচার অত্যাচারের কারণে নানা ধরনের অবিচারের কারণে আমি বলবো যে এক ধরনের ভয়ের সংস্কৃতি এই বাংলাদেশের সাংবাদিকতাকে পেয়ে বসেছে।
আর্টিকেল 19-এর বাংলাদেশ ও দক্ষিণ এশিয়া পরিচালক তাহমিনা রহমান জানান, গত এক বছরে 213 জন সাংবাদিক ও 8 জন ব্লগার বিভিন্নভাবে আক্রমণের শিকার হয়েছেন। এর মধ্যে 4 জন সাংবাদিক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, 40 জন গুরুতর জখম হয়েছেন, 62 জনকে বিভিন্ন ধরনের শারীরিক নির্যাতন করা হয়েছে, 8 জন ব্লগার ও অনলাইন অ্যাক্টিভিস্ট সহ 17 জন গ্রেপ্তার হয়েছেন। সম্পাদক, প্রকাশক, সাংবাদিক নেতৃবৃন্দ সহ 13 জন মিডিয়া ব্যক্তিত্ব আদালত অবমাননার শিকার হয়েছেন। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
মালয়েশিয়ার সংলগ্ন থাইল্যান্ডে যে গণকবর পাওয়া গেছে সে সম্পর্কে খবরাখবর নিতে বাংলাদেশ দূতাবাস থাই কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছে। বিষয়টি নিয়ে আমরা টেলিফোনে কথা বলি থাইল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত সাইদা তসনিন মোনার সাথে। ওয়াশিংটন স্টুডিও থেকে তার সাথে কথা বলেছেন সরকার কবিরউদ্দিন।
থাইল্যান্ডের ভূখণ্ডে এই যে 32টা গণকবরের সন্ধান পাওয়া গেছে সে সম্পর্কে বিভিন্ন মহল থেকে আমরা নানান কথাবার্তা শুনতে পাচ্ছি। এটা ঠিক কোথায় পাওয়া গেছে এবং এখান থেকে একজনকে যে জীবিত উদ্ধার করা হয়েছে সেই ব্যক্তি বাংলাদেশের কিনা এবং তিনি এখন কোথায় আছেন, কেমন আছেন, এই সব প্রশ্নের আমরা জবাব খুঁজছিলাম এবং সে ব্যাপারে আপনার কাছ থেকে জানতে চাই।
থাইল্যান্ডে যে খবরগুলো এসছে, যে গণকবর, এগুলো এখন পর্যন্ত মিডিয়া থেকেই আমরা পেয়েছি। থাইল্যান্ডের সরকারের কাছ থেকে এখন পর্যন্ত আমরা কোনো লিখিত কিছু পাইনি অথবা কোনো কোয়েরি পাইনি বা আমাদের দূতাবাসকে কোনো যোগাযোগ করা হয়নি বাংলাদেশে কেউ পাওয়া গেছে বলে। পরশুদিন সন্ধ্যায় এই খবরটা আমরা প্রথমে মিডিয়াতে দেখি এবং পরশুদিন এখানে শুক্রবার ছিল, শুক্রবার পহেলা মে, তারপরে শনিবার, রবিবার, আমি এখনো রবিবারে আছি, আগামীকাল হচ্ছে প্রথম অফিস আদালত খুলবে 3-day উইকেন্ডের পরে। তো আমরা ইতোমধ্যে মিডিয়ার রিপোর্ট দেখেই আমরা উদ্বিগ্ন হয়েছি, যেহেতু এখানে বাংলাদেশি একজন ছিলেন, তিনি বেঁচেছেন। এই খবরটা শুনে আমরা থাই পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করেছি এবং আমরা তাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে এটা সম্পর্কে বিস্তারিত একটা তথ্য চাচ্ছি, আমরা ভেরিফিকেশন চাচ্ছি যে এরকম আসলে পাওয়া গেছে নাকি। ওনারা আমাদেরকে এখনো লিখিত কিছু বিস্তারিত তথ্য দিতে পারেননি। ওনারা বলেছেন যে ডিপ সাউথ, যেটা খুব ডিপ সাউথ মানে মালয়েশিয়ার সাথে যে বর্ডার, সেরকম একটা জায়গায় পাওয়া গেছে। তো ওনারা বলেছেন যে ওখানে একজন সার্ভাইভার আছে, তিনি হসপিটালে আছেন, তাকে ট্রিট করা হয়েছে, তিনি স্টেবল কন্ডিশনে আছেন, সুস্থ আছেন, তাকে পুলিশ প্রোটেকশনে রাখা হয়েছে, জিজ্ঞাসাবাদও করা হচ্ছে। কিন্তু ওরা এখনো বলতে পারেনি যে তারা কনফার্ম করতে পারেনি উনি বাংলাদেশি নাকি। আর ইতোমধ্যে যেটা কূটনৈতিক রীতি সেটা হচ্ছে আমরা ইতোমধ্যে থাই পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি নোট বাবাল পাঠিয়েছি, সেখানে আমরা অনুরোধ করেছি যে এই ধরনের একটা মিডিয়া রিপোর্টের ভিত্তিতে আমরা জেনেছি যে বাংলাদেশে একজন সার্ভাইভার ওখানে আছেন বলে উনি ক্লেম করছেন। আমরা অতি সত্বর, দ্যাট মিনস অ্যাজ আর্লি অ্যাট দ্য আর্লিয়েস্ট আমরা ওনার কাছে কনসুলার অ্যাক্সেস চাই এবং তাকে আমরা ইন্টারভিউ করতে চাই, এবং শুধুমাত্র তারপরেই আমরা ইন্টারভিউ করার পরে তার তথ্যাদি, সে যদি বলে সে বাংলাদেশি, তার তথ্যাদি নিয়ে আমরা ঢাকায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাবো, তার ন্যাশনালিটি ভেরিফিকেশন হবে, শুধুমাত্র তারপরেই আমরা কমেন্ট করতে পারবো উনি বাংলাদেশি নাকি। আর ওখানেও কতজন মারা গেছে এই সম্পর্কে আমার কাছে কোনো ভেরিফাইড তথ্য নেই। এটা হয়তো আগামী সপ্তাহে, কালকে থেকে যে সপ্তাহটা শুরু সেখানে আমরা থাই পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সোশ্যাল ডেভেলপমেন্ট হিউম্যান সিকিউরিটি থেকে আমরা এই সমস্ত তথ্য চাবো বা পুলিশের কাছ থেকে চাবো, কিন্তু এই সম্পর্কে কোনো কমেন্ট আমি করতে পারছি না। কয়জন পাওয়া গেছে বা কতজন ওখানে বেঁচেছেন, যারা আছেন তারা কোন দেশে, এগুলো তো বলা এখন ইম্পসিবল, আমার কাছে এই ধরনের কোনো তথ্য নাই। কারণ যারা মারা গেছেন তারা তারা কোন দেশে, এটা আপনি কিভাবে বলবেন? এটা তো আই থিঙ্ক এটা বের করা অনেক ডিফিকাল্ট। এখন থাই কর্তৃপক্ষ ওনাদের ইনভেস্টিগেশন করবেন, ফরেন্সিক করবেন, তারপর ওনারাই আমাদেরকে তথ্য দিবেন। আমাদের পক্ষে এখন যেটা করা সম্ভব সেটা আমরা ইতিমধ্যে করে ফেলেছি। আমরা থাই পররাষ্ট্র মন্ত্রণালয়ে নোটিফিকেশন পাঠিয়ে দিয়েছি, আনুষ্ঠানিকভাবে অনুরোধ করেছি আমরা কনসুলার অ্যাক্সেস চাই। যথাশীঘ্র সম্ভব আমরা এই কনসুলার অ্যাক্সেস পেলে যিনি জীবিত আছেন তাকে ইন্টারভিউ করে আমরা আমাদের সরকারকে জানাবো উনি কোন দেশে, এবং তার থেকে যদি আরো অন্য কোনো তথ্য পাই সেটা আমরা জানাবো সরকারকে।
জি, আপনি আমাদের সঙ্গে কথা বললেন, আমাদেরকে সময় দিলেন, আপনাকে অনেক ধন্যবাদ।
জি, আপনাকেও ধন্যবাদ।
ওয়েলকাম টু ইংলিশ ইন এ মিনিট।
না, ঠিক এক মিনিটই নয়, মাত্র কয়েক মিনিটে ইংরেজি শেখার এই আয়োজনে আপনাদের স্বাগতম।
আর এই অনুষ্ঠান রেডিওতে শুনবেন, ওয়েবসাইটে দেখবেন প্রতি মঙ্গলবার।
এবারে পরিবেশিত হচ্ছে ভয়েস অব আমেরিকা এবং ইউএসএআইডির যৌথ প্রযোজনায় ঢাকা রিপোর্টিং সেন্টারের সহযোগিতায় তৈরি স্বাস্থ্য প্রতিবেদন, উপস্থাপন করছেন আঙ্গুর নাহার মন্টি।
USAID এবং DFID NGO Health Service Delivery Project NHSDP বাংলাদেশে সূর্যের হাসি ক্লিনিকের মাধ্যমে নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে নিরলস কাজ করে যাচ্ছে। গত বছর থেকে প্রকল্পটি গর্ভবতী মায়েদের ক্ষমতায়নে মায়ের ব্যাংক, রেড ফ্লাগ ও তিন দিনের পাহারা নামে ব্যতিক্রমধর্মী তিনটি সেবা কর্মসূচি সারা দেশে বাস্তবায়ন করছে। মাতৃমৃত্যু ও শিশু মৃত্যু প্রতিরোধে অভিনব এই প্রকল্পগুলো নিয়ে কথা হয় NHSDP-র চিফ অব পার্টি ডক্টর হালিদা হানুম আক্তারের সঙ্গে। মায়ের ব্যাংক কর্মসূচি কিভাবে মায়ের জীবন বাঁচাতে সহায়তা করে সে প্রসঙ্গে তিনি বলেন,
গর্ভবতী মার বিভিন্ন ধরনের সমস্যা যে কোনো সময় হতে পারে, যার জন্য মাকে তাড়াতাড়ি করে হাসপাতালে যেতে হবে। এবং আমরা জানি যে তিনটা বিলম্ব হয় বিশেষ করে ইমার্জেন্সি সেবার জন্য। একটা বিলম্ব হলো বাড়িতে, কখন নেবে, কেমন করে নেবে, কে যাবে সঙ্গে, কোথায় পয়সা পাবে, ক্যাশ পাওয়া যাচ্ছে না। আরেকটা হলো যে পথে যেতে যে পয়সার দরকার সেটাও থাকে না। গর্ভ হওয়ার সঙ্গে সঙ্গে যখনই আমাদের সেবার আওতায় আসে আমরা বলি যে আপনি এই মায়ের ব্যাংকটা খুব অল্প পয়সায় আপনি কেনেন, বা যারা গরিব তাদেরকে আমরা ফ্রি দেই, এখানে পয়সা জমানো শুরু করেন, পয়সাটাই তাকে সাহায্য করবে সেবা নেওয়ার জন্য।
গর্ভবতী মায়ের ক্ষমতায়নের উদ্দেশ্যকে সামনে রেখে রেড ফ্ল্যাগ কর্মসূচির উদ্ভাবন করা হয়েছে জানিয়ে ডক্টর হালিদা বলেন,
যে বাড়িতে একটা গর্ভবতী মা আইডেন্টিফাইড হয়েছে ওই বাড়িতে আমরা একটা ছোট রেড ফ্ল্যাগ ওই পরিবারের সঙ্গে আলাপ করে ওই বাড়িতে তোলার চেষ্টা করি। এবং তার মূল কারণ হলো যে ওই মাকে এবং ওই পরিবারের সবাইকে সচেতন করা যে তুমি প্রেগনেন্ট, তোমার যে কোনো সময় যে কোনো সমস্যা হতে পারে, যে কোনো প্রয়োজন হতে পারে, পাড়া পড়োশি এবং যারা আমাদের কর্মী আছে এদের সহায়তা লাগতে পারে।
গর্ভবতী মায়ের প্রসবের সময় ও প্রসব পরবর্তী সমস্যাগুলো দ্রুত চিহ্নিত করে জরুরি সেবা নিতে স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো নিশ্চিত করতে তিন দিনের পাহারা নামে আরও একটি নতুন কর্মসূচি বাস্তবায়ন করছে সূর্যের হাসি। মা ও শিশুর জীবন বাঁচাতে এই প্রসব পরিকল্পনা কর্মসূচিটি শুরু করা হয়েছে জানিয়ে ডাক্তার হালিদা আরও বলেন,
মায়ের প্রসব ব্যথা ওঠার থেকে শুরু করে প্রসব সম্পূর্ণ হওয়া এবং মা সুস্থভাবে আছে এটা নিরূপণ করা পর্যন্ত এই তিন দিনের পাহারাটা চলবে। এবং এই তিন দিনের পাহাড়ের মধ্যে আমরা চারজনের একটা টিম তৈরি করি, কোনো সমস্যা হলে তাড়াতাড়ি করে হাসপাতালে নেবে। আমাদের প্রসব পরিকল্পনা একটা কার্ড আছে, তাতে আমরা এই পরিকল্পনা করে দিই যে কোনো সমস্যা হলে কোন ক্লিনিকে যাবে, সেখানকার অ্যাম্বুলেন্সের ফোন দিয়ে দিই, যেরকম অবস্থাই হোক সে যেন একটা সেবার বন্দোবস্ত করতে পারে।
সূর্যের হাসি নেটওয়ার্কের আওতায় 392টি ক্লিনিকের মাধ্যমে সারা দেশের শহর ও গ্রামে গর্ভবতী মা ও শিশুকে সেবা দেওয়া হচ্ছে। গর্ভবতী মায়েদের নিয়মিত চেক আপ সুবিধা দেয়া এবং দক্ষ চিকিৎসা কর্মীর তত্ত্বাবধানে সন্তান জন্মদানের বিষয়ে সূর্যের হাসি কার্যক্রমের পাশাপাশি এই নতুন তিন কর্মসূচিও নিরাপদ মাতৃত্ব নিশ্চিতকরণে ব্যাপক ভূমিকা রাখছে। আঙ্গুন নাহার মন্টি, ঢাকা রিপোর্টিং সেন্টার, সহযোগিতায় USAID ও ভয়েস অফ আমেরিকা।
ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।
এবারে সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র প্রশাসনের দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছে।
স্বাধীন নিরপেক্ষ সংবাদ মাধ্যম ব্যতিরেকে মুক্ত, অবাধ ও গণতান্ত্রিক কোন সমাজ ব্যবস্থার অস্তিত্ব থাকতে পারে না, তা সেটা সনাতনী ছাপা বা সম্প্রচার মাধ্যম অথবা ব্লগ, ওয়েবসাইট বা অন্যান্য ইন্টারনেট ডিজিটাল মাধ্যমের মতো নতুনতর সংস্করণ যাই হোক না কেন। সংবাদ স্বাধীনতা সর্বসাধারণকে জ্ঞান সমৃদ্ধ রাখতে পারে এবং মানুষে মানুষে যোগাযোগের ব্যাপক ক্ষেত্রটাকে সমৃদ্ধ করতে পারে। অবাধ সংবাদ মাধ্যম দুর্নীতির মুখোশ উন্মোচিত করতে পারে, গুরুত্বপূর্ণ বিষয়াদির ইতিবাচক নেতিবাচক দিক নিয়ে খবর দিতে পারে, আইন ও নিয়ম নীতির ব্যাখ্যা তুলে ধরতে পারে এবং ধ্যান ধারণা চিন্তা ধারণার আদান প্রদান প্রকাশ্য আলোচনায় মদত যোগাতে পারে। এটা গুরুত্বপূর্ণ এ কারণে যে মুক্ত স্বাধীন একটা সমাজ ব্যবস্থায় সরকার ভোটার সাধারণের রায়ের মধ্যে দিয়ে বৈধতা পেয়ে থাকে এবং তথ্য সমৃদ্ধ ভোটারেরা সহজে প্রভাবিত হন না, ভোট দিয়ে তারা সরকারের জবাবদিহিতা নিশ্চিত করে থাকেন। সে কারণে স্পষ্টতই সংবাদ স্বাধীনতার সুরক্ষা বাক স্বাধীনতাকে, অভিব্যক্তির স্বাধীনতাকে নতুন তেজস্বিতায় বলীয়ান করে তোলে। যে স্বাধীনতায় বিধৃত রয়েছে তথ্যের আদান প্রদানের অধিকার এবং এতে করেই মানুষ তথ্য নির্ভর সিদ্ধান্ত গ্রহণে সক্ষম হয়ে থাকে। সারা বিশ্বজুড়েই অসীম ক্ষমতার অধিকারী স্বৈরাচারীরা জানে এসব কথা আর জানে বলেই সংবাদ মাধ্যমের ওপর তারা কড়া নিয়ন্ত্রণ এঁটে রাখতে চায়। সরকারের স্বার্থ বিপদগ্রস্ত হতে পারে, এমন কোনো তথ্য ফাঁস করে দিতে পারে, এরকম সাংবাদিকদের ওপর কড়াকড়ি তারা বহাল রাখতে চায়। মের তিন তারিখ হল বিশ্ব সংবাদ স্বাধীনতা দিবস। এই দিবসটির পালন প্রবর্তন করেছিল জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কো সংবাদ স্বাধীনতার গুরুত্ব সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে এবং তাবৎ দুনিয়ার মানুষকে স্মরণ করিয়ে দিতে যে ডজনকে ডজন দেশে প্রকাশনার ওপর সেন্সার বিধিনিষেধ রয়েছে, জরিমানা করা হয়, প্রকাশনা বন্ধ করে দেয়া হয়, সিলগালা লাগানো হয়, সাংবাদিকদের সম্পাদক মণ্ডলীকে প্রকাশকদেরকে হয়রানি করা হয়, তাঁদের ওপর হামলা হয়, তাঁদের আটকিয়ে রাখা হয় এবং এমনকি তাঁদেরকে বধ করা হয়ে থাকে। বন্ধ করা হবে বা সেন্সার করা হবে, এরকম বিপদের মুখোমুখি কোনো সংবাদ মাধ্যমের প্রতি সমর্থন প্রকাশের দিন এটি। পেশাগত দায়িত্ব পালনকালে প্রাণ দিতে হয়েছে যেরকমের সাংবাদিকদের স্মরণ করার দিন এটি। এবং যে কোনোখানেরই হোক না কেন, সরকারের উদ্দেশ্যে হুঁশিয়ারি উচ্চারণের দিন এটি, এই বলে যে সংবাদ স্বাধীনতার সুরক্ষা নিশ্চিত করবার এবং বিশ্বজনীনভাবে স্বীকৃত বাক স্বাধীনতা নিশ্চিত করবার দায়িত্ব রয়েছে তাঁদের। যুক্তরাষ্ট্রের তৃতীয় প্রেসিডেন্ট এবং এদেশের সবচেয়ে প্রভাবশালী স্থপতিদের অন্যতম টমাস জেফারসন একবার লিখিতভাবে বলেছিলেন, সংবাদপত্রবিহীন একটি সরকার না সরকার ছাড়া সংবাদপত্র। আমাকে যদি এ দুয়ের মধ্যে একটিকে বেছে নিতে বলা হয় তবে ইতস্তত না করেই আমি পরের বিকল্পটাকে বেছে নেব। আমাদের সরকারের বুনিয়াদ হল এবং এক্ষেত্রে সর্বাগ্রে জনগণের মতামতের ওই অধিকারটাকেই অক্ষুণ্ণ রাখতে হবে।
শুনছিলেন সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র প্রশাসনের দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছে। আজকের সম্পাদকীয়র বিষয় ছিল সংবাদ মাধ্যমের স্বাধীনতা। এবারে চিঠিপত্রের জবাব। আমাদের একজন শ্রোতা বাংলাদেশ থেকে টেলিফোন লাইনে আছেন, চলুন তার সাথে একটু কথা বলা যাক। টাঙ্গাইল থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন মোবারক হোসেন। হ্যালো, আপনি শুনতে পাচ্ছেন?
হ্যাঁ, শুনতে পাচ্ছি।
আপনি সম্প্রতি আমাদের ওয়েবসাইটে, আমাদের ফেসবুকে যোগাযোগ করেছিলেন, আমাদের গত সপ্তাহের একটি অনুষ্ঠানে আপনি বোধহয় অংশও নিয়েছেন, আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানতে চাচ্ছি, বলুন।
আসলে ভয়েস অফ আমেরিকার বাংলা সার্ভিসটা আমি 1999 সাল থেকেই শুনে আসছি। 1999 সাল থেকে আমি রেগুলার চিঠি লিখতাম 2008 পর্যন্ত মিতালিতে। তো অনেক মতামত দিতাম, এখনো শুনি ইন্টারনেটে আর ফেসবুকের আপনাদের ওই পেজটার সাথেও আমি অনেক কমেন্ট বা সবকিছু করে থাকি। আমি অ্যাকচুয়ালি একটা ক্লাবের প্রেসিডেন্ট, আমার ক্লাবটির নাম হচ্ছে ডিগিগত শ্রোতার সংঘ।
আচ্ছা,
আমি একটা জিনিস আপনাদের কাছে আবদার করিতেই, আসলে রেডিও মাধ্যমটা দিন দিন কমে যাচ্ছে, এখন শর্টওয়েভ রেডিওই পাওয়া যায় না, আর আমাদের ক্লাব বা অন্যান্য শ্রোতা ক্লাব আমরা যারা আছি এগুলো টিকে রাখা, আমরা যে ডিএক্সিং এর সাথে যারা আমরা জড়িত সেই জিনিসটাগুলোকে অনেকভাবে চিন্তা চেতনা করি, তো আপনারা যদি আমাদেরকে একটু সহযোগিতা করেন, আমাদের কথাগুলো রাখার চেষ্টা করেন, শ্রোতাদেরকে আরেকটু মূল্যায়নের দিকে নিয়ে যান, আমার মনে হয় ভয়েস অফ আমেরিকা তার আগের যে একটা ধারা ছিল সেটা ফিরে পাবে।
আগে তো আমি মোবারক ভাই, আমাদের সময় তো শেষ হয়ে গেছে, আপনার কথাগুলো খুব মূল্যবান এবং আমরা খুব শুনে খুশি হলাম, এই যে আপনার আজকে মতামত প্রচারিত হলো, যারা শ্রোতা তারা সবাই শুনেছেন, অনেক ধন্যবাদ, আবার আপনার সাথে কথা হবে, যোগাযোগ রাখবেন, ঠিক আছে, ধন্যবাদ।
আচ্ছা ঠিক আছে,
আচ্ছা
ওকে।
এবারে প্রাপ্তি স্বীকার করছি মোহাম্মদ আফজাল আলী খান ফরিদপুর বাংলাদেশ থেকে, ফারুক আহমেদ তালুকদার শ্যামগঞ্জ ময়মনসিংহ থেকে। এই ছিল শ্রোতাদের চিঠিপত্রের জবাব। এবারে সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ, পড়ছেন শগুফতা নাসরিন কুইন।
শনিবার রাত ১০টার কারফিউ ভঙ্গ করার জন্য যুক্তরাষ্ট্রের বল্টিমোরে পুলিশ অন্তত ১২ জনকে গ্রেপ্তার করে। তার আগে হাজার হাজার মানুষ শান্তিপূর্ণভাবে সিটি হলের সামনে সমাবেশ করে। শনিবার মূলত পরিবেশটা ছিল উৎসব উদযাপনের মতো, প্রতিবাদকারীরা ধ্বনি তোলে বিচার না হলে শান্তি নেই। এর আগে শুক্রবার ঘোষণা করা হয় যে ফ্রেডি গ্রের মৃত্যুর জন্য ৬ জন পুলিশ অফিসারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। ২৫ বছর বয়স্ক আফ্রিকান আমেরিকান গ্রে ১২ এপ্রিল পুলিশের হেফাজতে থাকাকালীন আহত হন এবং পরে মারা যান। নেপালে ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের ৮ দিন পর ৪ ব্যক্তিকে তাদের বাড়ির ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করা হয়। এদের মধ্যে একজনের বয়স ১০১ বছর। রোববার পুলিশ সূত্রে বলা হয় রাজধানী কাঠমান্ডুর ৮০ কিলোমিটার উত্তরে পশ্চিমে ওই ব্যক্তিকে পাওয়া যায়। নেপালি কর্মকর্তারা বলেন সেনাবাহিনী ও পুলিশ দুই পুরুষ ও এক নারীকে কাঠমান্ডুর উত্তর পূর্বাঞ্চলের সিন্ধু পালচক জেলাতে উদ্ধার করে, কিন্তু কর্মকর্তারা বলেন আরও মানুষকে জীবিত পাওয়ার আশা ক্ষীণ হয়ে যাচ্ছে। ১০০০ ইউরোপিয়ান সহ হাজার হাজার মানুষ এখনও নিখোঁজ। নেপালের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে মৃতের সংখ্যা ৭,০০০ ছাড়িয়ে গেছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি শ্রীলঙ্কায় তার সফর শেষ করেছেন। ৪৩ বছর এই প্রথম যুক্তরাষ্ট্রের কোনো পররাষ্ট্রমন্ত্রী শ্রীলঙ্কায় গেলেন। সফরের সময় পররাষ্ট্রমন্ত্রী ওই দেশের গণতান্ত্রিক সংস্কারের প্রশংসা করেন এবং বলেন ওয়াশিংটন দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক প্রসারিত করতে আগ্রহী। পাকিস্তান আফগানিস্তানের তালেবানের প্রতি তাদের বার্ষিক আক্রমণ অভিযান বন্ধ করার জন্য এবং তার পরিবর্তে কাবুল সরকারের সঙ্গে শান্তি আলোচনায় সংশ্লিষ্ট হওয়ার জন্য আহ্বান জানায়। এমন সময় এক শীর্ষ পাকিস্তানি কর্মকর্তা ভয়েস অফ আমেরিকাকে দেওয়া এক বিবৃতিতে ওই কথা বললেন, যখন আফগান ও তালেবান কর্মকর্তারা এবং অন্যান্য যাদের স্বার্থ রয়েছে তারা কাতারে অনানুষ্ঠানিক সংলাপের জন্য মিলিত হন। শনিবার ও রোববার সকালে লিবিয়ার উপকূলের কাছ থেকে ৩,৪০০ অভিবাসীকে নৌযান থেকে উদ্ধার করা হয়েছে। রোববার ইটালির উপকূলরক্ষী বাহিনী বলেছে দিনের বেলা আরও উদ্ধার তৎপরতা চালানো হবে বলে মনে হচ্ছে। ওদিকে যারা মানুষ পাচার করে তারা ভূমধ্যসাগরে শান্ত থাকায় তার সুযোগ গ্রহণ করেছে। আজ রোববার বিংশ সংবাদ মাধ্যমের স্বাধীনতা দিবস। ১৯৯৩ সালে জাতিসংঘ বার্ষিক উদযাপনের এই দিনটি নির্ধারিত করে।
আজকের অনুষ্ঠান প্রযোজনা করলেন সরকার কবিরুদ্দিন, প্রকৌশলীর ভূমিকায় ছিলেন জৌগিল। যারা আমাদের অনুষ্ঠান শুনলেন তাদের সবাইকে ধন্যবাদ। আগামীকাল আমাদের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে ভয়েস অব আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে বিদায় চাইছি। আমি আহসানুল হক, নিরাপদে থাকুন, শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.